বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى عقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين।
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 11 অক্টোবর, 26 আশ্বিন এবং ফার্সি 19 শাবান। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো বার্তা সহ বিশ্বের গুরুত্বপূর্ণ খবরাখবর। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে দুটি প্রতিবেদন। প্রথমেই শুনবেন ইরানের অভ্যন্তরে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপকামী নীতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি বিশ্লেষণ।
ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে গত 3 সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। লন্ডন কর্তৃক তেহরানের উপর নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপের পর তাকে জানানো হয়েছে যে ইরানও পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
এদিকে বাংলাদেশে এলাকায় আধিপত্য বিস্তার ও পদ দখল নিয়ে আওয়ামী লীগের ঘরোয়া কোন্দলে সারা দেশে 3 জন নিহত, আহত 40 জন। এ বিষয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে থাকবে আরেকটি প্রতিবেদন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে ততক্ষণ কিছু চিন্তার নেই, কারণ জনগণই আমাদের শক্তি। আজ মঙ্গলবার সকালে রাজধানী শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনে
সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানে তৈরি যাত্রীবাহী বিমান আগামী 3 বছরের মধ্যে আকাশে উড়বে। পারস্য উপসাগরে মহড়া চালিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশে গরম কমে গেলে লোডশেডিং কমবে বলে জানিয়েছেন সেদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেপ্তার। এবং ক্রিমিয়া ব্রিজে হামলার জবাব অব্যাহত রাখবে রাশিয়া, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে চান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে দেশে তৈরি যাত্রীবাহী বিমান আগামী 3 বছরের মধ্যে আকাশে উড়বে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান মোহাম্মদ মোহাম্মদি বাক্স বলেছেন, গুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের পরিবহন শিল্প ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সহযোগিতা করছে। তিনি জানান, দেশে তৈরি এসব বিমানে 72 থেকে 150টি আসন থাকবে। মোহাম্মদি বাক্স সংবাদ সম্মেলন বলেন, আমরা আশা করছি আগামী 36 মাসের মধ্যে ইরানে তৈরি যাত্রীবাহী বিমান দেশের বিমানবহরে যুক্ত হবে। তবে ইরানের এই কর্মকর্তা জানান, স্বল্প সময়ের মধ্যে 12 থেকে 17 আসনের ফ্লাইং ট্যাক্সি চালু করা হবে। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাবি দৃঢ়তার সঙ্গে বলেছেন, বিপ্লবের শত্রুরা ব্যাপক বিকৃতি ও মিথ্যাচার করছে। তিনি আজ তেহরানে ইউনিভার্সিটি অব কমান্ড অ্যান্ড স্টাফ আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন। পবিত্র প্রতিরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা পর্যালোচনা বিষয়ক ওই সেমিনারে তিনি আরও বলেন, বিপ্লবের শত্রুরা অতীত ও বর্তমান সম্পর্কে মিথ্যা প্রচারণা চালিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। ইরানের সেনাবাহিনীর প্রধান আরও বলেন, চিন্তা চেতনা ও বিশ্বাস যারা লুট করে তারা অসংখ্য, শত্রুদের কাছ থেকে এই সত্য ও বাস্তবতার কথা শোনার কোনো সুযোগ নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে আবারও তলব করেছে তেহরান। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং নতুন করে লন্ডনের পক্ষ থেকে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পর ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পক্ষ থেকে প্রতিবাদ জানান। তিনি ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেছেন, কথিত মানবাধিকার ইস্যুতে লন্ডন যে ধরনের ব্যবস্থা নিচ্ছে তার বিরুদ্ধে একই রকম ব্যবস্থা নেওয়ার অধিকার তেহরানের রয়েছে। এ নিয়ে গত কয়েক মাসে ইরান ব্রিটিশ রাষ্ট্রদূতকে অন্তত তিনবার তলব করল। এর আগে গতকাল সকালে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর ইরানের নৈতিকতা পুলিশের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে গরম কমে গেলে বিদ্যুতের চাহিদা কমে আসবে, তখন লোডশেডিং কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী একথা বলেন। নসরুল হামিদ বলেন, আমাদের ধারণা ছিল অক্টোবরের দিকে বিদ্যুতের চাহিদা কমে আসবে, কারণ তখন আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে, কমের মধ্যে আমরা এটা ম্যানেজ করতে পারবো, এছাড়া আমরা জ্বালানি আনতে পারছি না, আমাদের বিদ্যুৎ কেন্দ্র বসে আছে। নসরুল হামিদ বলেন, আমাদের 7000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র আছে যা তেলে চলে, 11000 মেগাওয়াট রয়েছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বাকি সোলার বা বিদেশ থেকে আনছি। সব কিছু মিলিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 3,500 থেকে 4,000 মেগাওয়াট। পুরো সিস্টেমের মধ্যে 5,000 মেগাওয়াট আমি গ্যাসে চালাতে পারছি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে আঞ্চলিক আধিপত্য বিস্তার এবং দলে পদ দখলের প্রতিযোগিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষে গত 2 দিনে বিভিন্ন জেলায় অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
এলাকায় আধিপত্য বিস্তার এবং দলে পদ দখলের প্রতিযোগিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষে গত 2 দিনে বিভিন্ন জেলায় অন্তত 3 জন নিহত এবং 5 পুলিশ সদস্য সহ 40 জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে নাটোরে নিহত হয়েছেন 2 জন আর রংপুরে বল্লমবিদ্ধ হয়ে মারা গেছে 1 জন স্কুল ছাত্র। এছাড়া সম্মেলনকে কেন্দ্র করে নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কিশোরগঞ্জ এবং লক্ষ্মীপুরে সংঘর্ষ হয়েছে। নাটোরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা আফতাব আলী এবং রুহুল আমিন নিহত হয়েছেন। রোববার রাত 10:30 দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিহাল গ্রামে এই ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ মোতায়েন রয়েছে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে 2 গ্রুপের সংঘর্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান সহ 10 জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পীরগঞ্জে স্কুল কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে 2 গ্রুপের সংঘর্ষে বল্লমের আঘাতে রমজান আলী ওরফে আকাশ নামে 8ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন পীরগঞ্জ থানার ওসি, 5 পুলিশ সদস্য সহ 15 জন। সংঘর্ষ চলাকালে পীরগঞ্জ থানার ওসি আব্দুল আওয়ালকে মারধর করে স্কুল কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে দাঙ্গা পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং 6 জনকে গ্রেপ্তার করে। ওদিকে লালমনিরহাটে কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের 2 গ্রুপে হাতাহাতি ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। ওদিকে কিশোরগঞ্জের হোসেনপুরে সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটি নিয়ে 2 পক্ষের সংঘর্ষ হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ইডি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডির পক্ষ থেকে গতকাল সোমবার দিবাগত রাতভর মানিক ভট্টাচার্যকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে সময় তিনি ইডি কর্মকর্তাদের তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ উঠেছে। বয়ানে অসঙ্গতি এবং জেরায় অসহযোগিতার অভিযোগ এনে সোমবার রাতেই পলাশীপাড়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে আজ মঙ্গলবার রাজ্যের বিরোধী দল বিজেপি নেত্রী ও বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন,
দেখুন আজকে মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছে আমরা খুব খুশি, বাংলার মানুষ খুব খুশি, কিন্তু 10 বছর ধরে যে মানুষটা দুর্নীতি করে গেছে এবং যে দুর্নীতির কমপ্লেন বারবার সরকারের কাছে গেছে কিন্তু সরকার চুপ দেখেছে, তাই আমাদের দাবি হচ্ছে যে যে কিংপিন এই দুর্নীতির যে মাথায় বসে আছে তাকে।
অন্যদিকে তৃণমূল নেতা শান্তনু সেন এমপি ওই বিষয়ে আজ বলেন, আমরা দেখেছি বিগত কয়েক বছরে ইডি এবং সিবিআই কে ব্যবহার 365% বেড়েছে, যার মধ্যে 95% হচ্ছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে। এদের মধ্যে শীর্ষে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেজন্য আমরা চাইব যে দ্রুততার সঙ্গে তদন্ত শেষ হোক, সত্যটা প্রকাশ্যে আসুক। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ বলেছেন, ইউক্রেনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে রাশিয়ার জবাব অব্যাহত রয়েছে। তিনি আরও বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালে দূরপাল্লার বিভিন্ন অস্ত্র ব্যবহার করে কিয়েভের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সহ সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং কমান্ড সেন্টারগুলো ধ্বংস করা হয়েছে। ক্রিমিয়া ব্রিজে হামলার প্রতিক্রিয়ায় টানা 2 দিন রাশিয়া ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা এবং সেনাবাহিনীর অবকাঠামো ও সামরিক যোগাযোগ কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছে মস্কোর নেই। তবে পশ্চিমা দেশগুলো দিন দিন যেভাবে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে, তাতে রাশিয়া ঠিকই জবাব দেবে। রিয়াবকভ বলেন, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি এবং আশা করছি যে সংঘাত বাড়িয়ে তোলার ঝুঁকি কতটা বিপজ্জনক হতে পারে পশ্চিমা বন্ধুরা তা বুঝতে সক্ষম হবেন। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভকে ফেরারি আসামি ঘোষণা করেছে ইউক্রেন। দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ মেদভেদেভকে গত 1 মার্চ থেকে নিখোঁজ হিসেবে দেখিয়ে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করেছে। গতকাল এসবিইউ নিশ্চিত করেছে যে মেদভেদেভকে 3 মার্চ তালিকাভুক্ত করা হয়। তার নাম ইউক্রেনের গোয়েন্দা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং তাকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে। ইউক্রেনের এই পদক্ষেপের জবাবে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান অ্যালেক্সি বাস্ত্রিকিন ইউক্রেনের কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছেন। সৌদি আরবের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক বন্ধ এবং সব ধরনের অস্ত্র বিক্রি স্থগিত করার জন্য বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যান বব মেনেন্ডিস। তিনি বলেছেন, সব ধরনের সহযোগিতা এবং অস্ত্র বিক্রি বন্ধ সহ এর বাইরেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গত বুধবার তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস 20 লাখ ব্যারেল তেল প্রতিদিন উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু আমেরিকা চেয়েছিল ওপেক প্লাস তেলের উৎপাদন না কমিয়ে বরং স্বাভাবিক রাখুক, তাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসবে। এ অবস্থায় ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়, যা মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হয়। উৎপাদন কমানোর কারণে পরিস্থিতি ঠিক রাখতে আমেরিকা প্রতিদিন 10 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করতে বাধ্য হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে গ্যাস আমদানি বাড়ানোর জন্য তেহরানের সঙ্গে আলোচনা করছে বাগদাদ। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ মুসা আজ একথা বলেছেন। তিনি জানান, ইরান থেকে গ্যাস আমদানি বাড়ানোর চিন্তা করছে ইরাক। আহমেদ মুসা জানান, বর্তমানে প্রতিদিন ইরান থেকে ইরাক 2 কোটি ঘনমিটার গ্যাস আমদানি করে, কিন্তু দেশের চাহিদা পূরণের ক্ষেত্রে তা যথেষ্ট নয়। এজন্য ইরাকের বেশ কিছু বিদ্যুৎ স্থাপনা অলস বসে আছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বিশ্ব সংবাদে যেমনটি শুনেছেন, ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে গত 3 সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। লন্ডনের মাধ্যমে তেহরানের উপর নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপের পর ব্রিটেনের বিরুদ্ধেও ইরান পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার।
ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে গত 3 সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। লন্ডন কর্তৃক তেহরানের উপর নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপের পর তাকে জানানো হয়েছে যে ইরানও পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। লন্ডন থেকে সম্প্রচারিত ফার্সি ভাষার নিউজ চ্যানেলগুলো ইরান বিরোধী ব্যাপক প্রচারণা চালানোর কারণে এর আগে 5 অক্টোবর এবং ইরানে চলমান ইস্যুকে কেন্দ্র করে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য গত 24 সেপ্টেম্বর ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। পশ্চিমা দেশগুলো এবং অভ্যন্তরীণ কিছু অনুচরদের প্ররোচনায় ইরানের কিছু শহরে সহিংসতা অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে এই অস্থিরতাকে আরও তীব্র করার লক্ষ্যে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আবারও ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পাশাপাশি তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তারা এটাকে ইরানের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল এবং ইরান সরকারের কাছ থেকে কিছু সুবিধা আদায় করার অজুহাত হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালিয়ে আসছে। অবশ্য ইরানের বিরুদ্ধে ব্রিটেনের হস্তক্ষেপ এবং এসব ষড়যন্ত্রের দীর্ঘ ইতিহাস রয়েছে। যেমন 2009 সালে ইরানের 10ম প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতার সঙ্গে ব্রিটেনের হাত থাকার প্রমাণ রয়েছে। এই নির্বাচনের আগে ব্রিটেন তেহরানে সাইমন গাস নামে তার নতুন রাষ্ট্রদূত পাঠিয়ে নির্বাচনে ভূমিকা রাখার চেষ্টা করেছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটিশ সরকার ইরানে অস্থিরতা ও নিরাপত্তাহীনতাকে সমর্থন করার জন্য একটি হস্তক্ষেপবাদী নীতি গ্রহণ করেছে। পরিস্থিতিকে আরও ঘোলাটে করার লক্ষ্যে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ সহ ব্রিটিশ সরকার তার রাজনৈতিক ও মিডিয়া সরঞ্জামগুলো নগ্নভাবে তেহরানের বিরুদ্ধে ব্যবহার করেছে। যদিও এই সময়কালে ব্রিটেন কূটনৈতিক স্থানগুলোতে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও তার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করেনি এবং দেশটির পুলিশ বাহিনীর গাফিলতির কারণে লন্ডনে ইরানের দূতাবাসে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। বিশিষ্ট সমাজবিজ্ঞানী এবং ব্রিটেনের রাজনৈতিক বিষয়ের ভাষ্যকার ডেভিড মিলার ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক অবস্থান সম্পর্কে বলেছেন, গল্পের মূল বিষয় হল যে তারা নিষেধাজ্ঞাগুলোকে আরও তীব্র করতে চেয়েছিল এবং তারা ইরানে দাঙ্গা শুরু করেছিল। জেসিপিও এর বিরোধীরা যারা আলোচনা প্রক্রিয়াকে বানচাল করতে চেয়েছিল তারা এই পরিস্থিতি থেকে উপকৃত হয়েছে এবং ইরানকে একঘরে করার চেষ্টা করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতক্ষণ জনগণ আমাদের সঙ্গে আছে ততক্ষণ চিন্তার কিচ্ছু নেই, কারণ জনগণই আমাদের শক্তি। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে ততক্ষণ কিছু চিন্তার নেই, কারণ জনগণই আমাদের শক্তি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এমন আশার কথা শোনান। প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে তার মধ্যেও দেশকে এগিয়ে নিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, এগুলো সবসময় আমাদের মোকাবেলা করতে হয়, করতে হবে, সেটা আমরা করতে পারবো। সরকার প্রধান বলেন,
প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে যাতে থাকে সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং তার জন্য যা যা করণীয় সেটা আমরা করব।
শেখ হাসিনা বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এই মর্যাদাটা ধরে রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি। উন্নয়ন অর্জনের এই ধারাটা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, সেপ্টেম্বরে সার্বিক মুদ্রাস্ফীতি ছিল 9.1%। একা বাংলাদেশের পক্ষে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বর্তমানে মন্দা সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্য মজুত করছে বলেও মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী বলেন, পণ্য সরবরাহের পথে কোন রকম বাধা দেওয়ার চেষ্টা করা হলে সরকার তা সহ্য করবে না। ওদিকে সরকারের কাছে পর্যাপ্ত চালের মজুদ আছে জানিয়ে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে এখনই দুর্ভিক্ষের কোনো আশঙ্কা নেই, সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল সহ কয়েকটি পণ্য সরবরাহ করা হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে কৃষিমন্ত্রী বলেন, সাধারণত বছরের এই সময় দুর্ভিক্ষ দেখা দেয়, কিন্তু আমরা তা কাটিয়ে উঠেছি। 2 মাস পর আমন ধান কাটা শুরু হবে। আমাদের কাছে 15 লাখ টন চাল মজুদ রয়েছে, যা এই সময়ের জন্য যথেষ্ট। মন্ত্রী বলেন, চাল আমদানি উন্মুক্ত করা হলেও আমদানি করছেন না ব্যবসায়ীরা। গম প্রায় পুরোপুরি আমদানি নির্ভর হলেও সেক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হয়েছে। তিনি জানান, চাল সহ অন্যান্য পণ্যের দাম তেমন বাড়বে না, 1 থেকে 2 টাকা এদিক সেদিক হতে পারে। পণ্যমূল্য কিছুটা বেশি হলেও দেশে দুর্ভিক্ষ হবার আশঙ্কা নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। ইরানে তৈরি যাত্রীবাহী বিমান আগামী 3 বৎসরের মধ্যে আকাশে উড়বে। পারস্য উপসাগরে মহড়া চালিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। ইরানের সীমান্তরক্ষী বাহিনীর নৌমহড়া আজ পারস্য উপসাগরে অনুষ্ঠিত হয়। সেখানে উন্নত প্রযুক্তির নানা সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার জানিয়েছেন। ইরানের বিশেষজ্ঞরা এসব প্রযুক্তি তৈরি করে এই বাহিনীকে সহযোগিতা করছে বলে কমান্ডার জানান। বাংলাদেশে গরম কমে গেলে লোডশেডিং কমবে বলে জানিয়েছেন সেদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে গত 3 সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরান বলেছে, ব্রিটেনের হস্তক্ষেপ কোনোভাবেই সহ্য করা হবে না। ক্রিমিয়া ব্রিজে হামলার জবাব অব্যাহত রাখবে রাশিয়া। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে চান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.